ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, এখানে ওয়াশিংটনে এখন দুপুর 12টা, বাংলাদেশে রাত 10টা, আর ভারতে রাত 9:30। আমি রোকেয়া হাজার শ্রোতাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অধিবেশনে স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, আপনারা জানেন বিশ্বব্যাপী বাংলাদেশ ভারতে করোনা পরিস্থিতি কারণে আপনারা আমাদের অনুষ্ঠান ফেসবুক লাইভ দেখতে পাচ্ছেন না, তবে নিয়মিত বেতার তরঙ্গে 190 মিটার মিডিয়াম ব্যান্ডে এবং সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটে আমাদের অনুষ্ঠান নিয়মিত শুনতে পাবেন। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। 30 মিনিটের এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি ইজাজ বিন হিউসেন। আর মাত্র 13 দিন পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল নির্বাচন। এই মুহূর্তে ডেমোক্রেট দলীয় প্রার্থী জো বাইডেন পয়েন্টের ব্যবধানে প্রেসিডেন্ট ট্রাম্পের চাইতে এগিয়ে রয়েছেন এবং লক্ষ লক্ষ আমেরিকান জনগণ আগাম ভোট দিয়ে দিয়েছেন। সমীক্ষায় দেখা যায়, প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট এবং যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে নিবেদিত বর্ষীয়ান নেতা জো বাইডেন দেশব্যাপী 9 বা 10 পয়েন্টের ব্যবধানে প্রেসিডেন্ট ট্রাম্পের চাইতে এগিয়ে রয়েছেন। শীর্ষ নির্ধারণী রাজ্যগুলিতে এই ব্যবধানের অর্ধেকটাই নির্বাচনের ফলাফল নির্ধারণ করতে যথেষ্ট। তবে প্রেসিডেন্ট ট্রাম্প এখনও নিশ্চিত যে তিনি পুনর্নির্বাচিত হচ্ছেন। ইতিমধ্যেই এই নির্বাচন নিয়ে জনগণের মাঝে নজিরবিহীন সাড়া ও উদ্দীপনা দেখা গিয়েছে। 2.8 কোটি জনগণ ইতিমধ্যেই তাদের ভোট প্রয়োগ করেছেন। আগাম ভোটদানকারী কয়েকজনকে জিজ্ঞাসা করা হলে তারা বলেন, নির্বাচনী বুথে বহু লোকের মুখোমুখি এড়াতে তারা আগেই ভোট দিয়ে দিয়েছেন। একজন প্রার্থীর বক্তব্য প্রকাশের সময় বাধা না দিতে চূড়ান্ত বিতর্কে আরোপিত হচ্ছে নতুন নতুন কিছু নিয়ম। প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের কাছে অসন্তোষ ব্যক্ত করে বলেন, এটা খুবই অন্যায়। তিনি বলেন, আমি অংশ নেব বিতর্কে, তবে এটা অন্যায় যে তারা এত পরিবর্তন আনছে, এবং এটা আরও অন্যায় হবে যে এখন তারা সম্পূর্ণ পক্ষপাত দুষ্ট একজন উপস্থাপক বসাবে। এনবিসি সংবাদ মাধ্যমের হোয়াইট হাউস সাংবাদিক ক্রিস্টেন ওয়েলকার এই বিতর্ক পরিচালনা করবেন। তিনি উভয় প্রার্থীকে কোভিড-19, আমেরিকার পরিবার, আমেরিকার জাতিগত বৈষম্য, আবহাওয়া পরিবর্তন, জাতীয় নিরাপত্তা ও নেতৃত্বের ভূমিকা নিয়ে প্রশ্ন রাখবেন। প্রেসিডেন্ট ট্রাম্পের ভবিষ্যৎবাণী যে 3 নভেম্বর নির্বাচনের আগেই ভ্যাকসিন সহজলভ্য হবে তা রক্ষা করা সম্ভব হচ্ছে না। ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজার ঘোষণা করেছে যে তারা নভেম্বরের শেষ নাগাদ অবধি তাদের ভ্যাকসিনের জরুরি অনুমোদন চাইবে না। অগ্রগামী আরও 2টি প্রতিষ্ঠানও তাদের পরীক্ষার কর্মসূচি স্থগিত রেখেছে এবং 4th প্রতিষ্ঠানটিও এবছরের শেষ নাগাদ হয়তোবা কোনো ফলাফল দেখাতে পারবে না। প্রেসিডেন্ট ট্রাম্প বারবার আশ্বাস দিয়েছেন যে তার প্রশাসনের তত্ত্বাবধানে অপারেশন ওয়ার্প স্পিড কর্মসূচির আওতায় নির্বাচনের আগেই ভ্যাকসিন সহজলভ্য হবে। তবে বিজ্ঞানী এবং বিশেষজ্ঞরা এই সময়সূচিকে অবাস্তব বলে উল্লেখ করেছেন। WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, কোভ্যাক্স নামের বিশ্বজনীন ভ্যাকসিন জোটে 184টি দেশ যোগ দিয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা এবং ভ্যাকসিন দ্রুত উৎপাদন এবং বিতরণ নিশ্চিত করতে কোভ্যাক্স জোট গঠন করা হয়। জেনেভায় সদর দপ্তরে সাংবাদিকদের কাছে মহাপরিচালক ডক্টর গেব্রিয়েসাস বলেন, এই যৌথ স্বাস্থ্য সম্পর্কিত কর্মসূচিতে যোগ দিয়েছে সর্বশেষ 2টি দেশ, ইকুয়েডর ও উরুগুয়ে। যুক্তরাষ্ট্র সীমাবদ্ধতার কারণে কোভ্যাক্স কর্মসূচিতে যোগ দেয়নি। এছাড়াও ট্রাম্প প্রশাসন WHO থেকে এবছর তাদের সহায়তা প্রত্যাহার করে নেয়, এই অজুহাতে যে চীন কর্তৃক সংস্থাটি চরমভাবে প্রভাবিত। এছাড়াও প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্বব্যাপী করোনা সংক্রমণের জন্য চীনকে দোষারোপ করেছেন। বাংলাদেশে নদীপথে পরিবহন শ্রমিকেরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছেন। বিস্তারিত শুনুন ঢাকা থেকে জহুরুল আলমের প্রতিবেদনে।
বাংলাদেশের পণ্যবাহী নৌযানের শ্রমিকরা তাদের বেতন ভাতা বৃদ্ধি সহ 11 দফা দাবিতে মঙ্গলবার ভোর থেকে দেশব্যাপী অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকে পূর্ব ঘোষণা অনুযায়ী নৌযান শ্রমিকরা এই ধর্মঘট শুরু করেছে বলে জানিয়েছেন সংগঠনটির নেতারা। তারা বলেন, একই দাবিতে গত 1.5 বছরে আরো 3 বার ধর্মঘটে গিয়েছিলেন নৌযান শ্রমিকরা। মালিকপক্ষ বারবার শ্রমিকদের এসকল দাবি মেনে নেয়ার আশ্বাস দিলেও পরবর্তীতে তারা প্রতিশ্রুতি বাস্তবায়ন করেননি বলে অভিযোগ করে তারা বলেন, তাই বাধ্য হয়ে তারা আবারও অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন। তবে যাত্রীবাহী নৌযান সমূহকে ধর্মঘটের আওতায় রাখা হয় নাই। এ প্রসঙ্গে ফেডারেশনের সভাপতি শাহ আলম সাংবাদিকদের বলেন, প্রয়োজনে তারাও ধর্মঘটে যোগ দেবেন।
সরকার যদি যথাযথ পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হয়, মালিকরা যদি তাদের অবস্থানে অনড় থাকে আর শ্রমিকদের এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার কোনো অপচেষ্টা করা হয়, তাহলে যাত্রীবাহী পরিবহনও এই আন্দোলনে অংশগ্রহণ করবে।
শ্রমিক নেতারা বলেছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে। নৌযান শ্রমিকদের এগারো দফা দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নিয়োগপত্র প্রদান, বেতন ভাতা বৃদ্ধি, খাদ্য ভাতা প্রদান, প্রভিডেন্ট ফান্ড গঠন, কর্মরত অবস্থায় কোনো শ্রমিকের মৃত্যু হলে তার পরিবারকে 10 লাখ টাকা ক্ষতিপূরণ প্রদান, নৌপথের নাব্যতা রক্ষা এবং নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি, ডাকাতি ও পুলিশের নির্যাতন বন্ধ করা। এদিকে নারায়ণগঞ্জ, বরিশাল ও খুলনা সহ দেশের বিভিন্ন স্থানে আজ পণ্যবাহী নৌযান শ্রমিকরা তাদের দাবির সপক্ষে সমাবেশ বিক্ষোভ করেছেন বলে খবর পাওয়া গেছে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ভারতের অর্ধেক জনগোষ্ঠী আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে সংক্রমিত হতে পারেন। শুনুন কলকাতা থেকে পরমশীষ ঘোষ রায়ের বিস্তারিত রিপোর্টে।
আগামী ফেব্রুয়ারি মাস নাগাদ ভারতের 130 কোটি জনসংখ্যার অন্তত অর্ধেক নোভেল করোনা ভাইরাস সংক্রমিত হবে এবং তা এই রোগের প্রসারের গতি কমাতে সাহায্য করবে বলে অভিমত জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় সরকার নিযুক্ত কমিটি সদস্য মনীন্দ্র আগরওয়াল। কমিটিকে করোনা সংক্রমণের চেহারা কি হতে পারে তা আগাম আনুমানিক হিসাব কষতে বলা হয়েছিল। ভারতে এ পর্যন্ত মোট সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে 75 লক্ষের বেশি। মোট সংক্রমণের বিচারে আমেরিকার পরই ভারতের স্থান। যদিও সেপ্টেম্বরের মাঝামাঝি সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে গেলেও বর্তমানে তা হ্রাস পেয়েছে। গড়ে দৈনিক 61,390টি নতুন কেস আসছে। এই প্রেক্ষাপটে কানপুর আইআইটির প্রফেসর তথা সরকারি কমিটির সদস্য মনীন্দ্র আগরওয়াল বলেন, আমাদের আংকিক মডেল বলছে দেশের সামগ্রিক জনসংখ্যার প্রায় 30% বর্তমানে সংক্রমিত হয়েছে। আগামী ফেব্রুয়ারি মাস নাগাদ তা বেড়ে 50% হতে পারে। ভাইরাসের বর্তমান সংক্রমণের গতি নিয়ে কমিটির হিসেব ফেডারেল সরকারের সেরোলজিক্যাল সার্ভের চেয়ে অনেকটাই বেশি। সেরোলজিক্যাল সমীক্ষায় প্রকাশ, গত সেপ্টেম্বর পর্যন্ত মোট জনসংখ্যার মাত্র 14% মধ্যে ভাইরাস সংক্রমণ ছড়িয়েছে। কিন্তু মনীন্দ্র আগরওয়ালের বক্তব্য, জনসংখ্যার যে আয়তনের ওপর সেরোলজিক্যাল সার্ভে করা হয়েছে তাতে ঠিকঠাক নমুনা সমীক্ষার হিসেব হয়তো পাওয়া যাবে না। পরিবর্তে ভাইরোলজিস্ট, বিজ্ঞানী ও অন্য বিশেষজ্ঞদের নিয়ে গঠিত কমিটি একটি আংকিক মডেলের ওপর ভিত্তি করে রিপোর্ট তৈরি করেছে। তাদের রিপোর্ট ইতিমধ্যেই বেরিয়েছে। মনীন্দ্র আগরওয়াল বলেন, আমরা একটা নতুন মডেল বের করছি যাতে রিপোর্ট না হওয়া কেসগুলিকে হিসাবে ধরা হয়েছে। সুতরাং আমরা সংক্রমিত মানুষজনকে দুটি ভাগে ভাগ করতে পারি, একটি হলো রিপোর্ট হওয়া কেস, আরেকটি রিপোর্ট না হওয়া সংক্রমণের কেস। কমিটির হুঁশিয়ারি দিয়েছে, সুরক্ষাবিধি অর্থাৎ মাস্ক পরা, সামাজিক দূরত্ব বিধি পালিত না হলে তাদের অনুমান মিলবে না। এক মাসে সংক্রমণ সংখ্যা 2.6 মিলিয়নে ঠেকতে পারে বলে তিনি মন্তব্য করেছেন। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
বিশ্ব সংবাদ শুনছেন ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন থেকে। প্রেসিডেন্ট ট্রাম্প জানান, সুদান সরকার সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রের নিহত ব্যক্তি ও পরিবারকে ক্ষতিপূরণ বাবদ $33.50 কোটি দিতে সম্মত হয়। যুক্তরাষ্ট্র সুদানকে সন্ত্রাসবাদে মদতদাতা দেশের তালিকা থেকে সরিয়ে নেবে। টুইটার বার্তায় তিনি বলেন, নতুন সুদান সরকারের জন্য এটা সুসংবাদ। অবশেষে আমেরিকান জনগণ সুবিচার পাচ্ছেন এবং সুদানের জন্য তা এক বড় পদক্ষেপ। সুদানের প্রধানমন্ত্রী আবদুল্লাহ হামদোক প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলেন, সন্ত্রাসবাদী তালিকাভুক্ত থাকার জন্য সুদান এতদিন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের একজন শীর্ষ কর্মকর্তা যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ায় দুজন নিখোঁজ আমেরিকান নাগরিকের প্রত্যাবর্তন নিশ্চিত করতে সম্প্রতি সিরিয়া সফর করে বিরল এবং অত্যন্ত গোপন উচ্চ পর্যায়ের আলোচনায় মিলিত হন। রবিবার ওয়াল স্ট্রিট পত্রিকায় প্রথমে প্রেসিডেন্ট ট্রাম্পের উপসহকারী এবং হোয়াইট হাউসের সন্ত্রাস বিরোধী কর্মকর্তা খেশ প্যাটেলের এই ভ্রমণের কথা প্রকাশ করা হয়। আন্তর্জাতিকভাবে একঘর হয়ে যাওয়া বাশার আল আসাদের জন্য এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে সফরকে সম্পর্ক স্বাভাবিকরণের অজুহাত হিসেবে ব্যবহার করা যাবে, কারণ নবছরের গৃহযুদ্ধে ভূমিকা রাখার জন্য বাশার সরকার যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় বহুদেশের নিষেধাজ্ঞার মুখে, এবং চীন সরকার দৃশ্যত খ্রিস্টান ধর্মীয় প্রকাশনের উপর সেন্সরশিপ নিয়ন্ত্রণ জোরদার করতে চলেছে। সম্প্রতি খ্রিস্টান বেসরকারি সংস্থা চায়না এইড, যারা চীনে ধর্মীয় সচেতনতা বৃদ্ধিতে নিবেদিত, তারা জানায় চীন সরকার তাদের সেন্সরশিপ প্রয়োগ করে ক্রাইস্ট এবং জিজাস শব্দগুলি সরিয়ে দিয়েছে এবং তার স্থলে জেডি এবং ওয়াইএস শব্দগুলি ব্যবহার করে। বিশ্ব সংবাদ আজ এ পর্যন্তই।
বিশ্ব সংবাদ শুনলেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। আবারও বলে দিচ্ছি, আমাদের এই অনুষ্ঠান আপনারা শুধু রেডিওতেই শুনতে পাচ্ছেন, ফেসবুক, ওয়েব পেজ, টুইটার, সোশ্যাল মিডিয়াতেও আপনারা শুনতে পাচ্ছেন। আমরা ফেসবুক লাইভ করতে পারছি না, সেজন্য আমরা দুঃখিত, তবে সব অনুষ্ঠানেই আপনারা বেতার তরঙ্গে শুনতে পাচ্ছেন। এখন আসুন আমরা আন্তর্জাতিক খবরাখবর, ভারত বাংলাদেশের চলতি ঘটনাবলীর রিপোর্ট প্রতিবেদন শুরু করি। ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন সংবাদদাতা জহুরুল আলম।
করোনা মহামারীর সময় বিশ্বব্যাপী সাংবাদিকরা আর্থিক, শারীরিক ও মানসিকভাবে মারাত্মক চাপের মধ্যে কাজ করছেন বলে এক গবেষণায় উঠে এসেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল সেন্টার ফর জার্নালিস্ট বা ICFJ 125 দেশের মোট 1,406 জন সাংবাদিকের উপর পরিচালিত এই গবেষণায় আরো বলা হয়েছে, এই পরিস্থিতিকে অনেকে তাদের সাংবাদিকতা পেশার জীবনের সবচেয়ে দীর্ঘ জটিল অভিজ্ঞতা হিসেবে বিবেচনা করছেন। গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, করোনা ভাইরাস বিভিন্ন খাতের চাকরির পাশাপাশি বিশ্বজুড়ে কাজ করা সাংবাদিক ও তাদের নিউজরুমে মারাত্মক বিরূপ প্রভাব ফেলেছে। বিশ্বব্যাপী সংবাদ শিল্পে করোনা মহামারীর প্রভাব কতটা পড়ছে তা জানতে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের টু সেন্টার ফর ডিজিটাল জার্নালিজমের সাথে ICFJ বিভিন্ন দেশের সাংবাদিকদের উপর এই গবেষণা চালায়। ভয়েস অফ আমেরিকার তরফে বাংলাদেশের বিশিষ্ট প্রবীণ সাংবাদিক রিয়াজউদ্দিন আহমেদের কাছে ICFJ-র গবেষণা প্রতিবেদনের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশের সাংবাদিকরাও করোনাকালে বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবেলা করেই কাজ করে যাচ্ছে। তিনি বলেন,
ইন্টারন্যাশনাল সেন্টার ফর জার্নালিস্টের গবেষণার যে ফল, এই ফলের সাথে দ্বিমত করার কোনো অবকাশ নাই। এই করোনাকালে সাংবাদিকরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে, ফ্রন্টলাইন ফাইটারদের মধ্যে সাংবাদিকরা অন্যতম, এবং বাংলাদেশে এই ঝুঁকি নিয়েই সাংবাদিকরা কাজ করছে, এবং এখানে প্রায় 28 জন সাংবাদিক মারা গেছে এ পর্যন্ত, এবং তাদের অনেকে ইনফেক্টেড হয়েছে করোনা ভাইরাসে। এর সাথে সরকারি চাপ আছে, এবং ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের আওতায় প্রায় 24 জন সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে, মামলা করা হয়েছে তাদের বিরুদ্ধে। এই চাপের মধ্যে তারা সাংবাদিকতা করছে। এই সেন্টারের গবেষণার যে অবজারভেশন, এইটার সাথে বাংলাদেশের যে ঘটনা ঘটছে এটার সম্পূর্ণ মিলে যায়। আমি তাদেরকে ধন্যবাদ জানাই, এবং আমরা এই চাপের মধ্যেই সাংবাদিকতা করে যাব, এবং সাংবাদিকদের কাজই এটা। সাংবাদিকদের জন্য গোলাপের বিছানায় কোথাও থাকে না, কষ্ট করেই সাংবাদিকতা করতে হয়, তবে এই করোনার সময় এই ঝুঁকিটা একটু বেশি।
এদিকে বাংলাদেশে গত 24 ঘন্টায় 18 জন করোনা রোগী মারা গেছেন এবং 1,380 জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন বলে সরকারের স্বাস্থ্য বিভাগ মঙ্গলবার জানিয়েছে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
আপনি কি ভয়েস অব আমেরিকা বাংলার টিভি অনুষ্ঠানগুলো দেখছেন? আমেরিকায় বসবাসকারী প্রবাসী বাঙালিদের জীবন, আমেরিকার রাজনীতি, সমাজ, শিল্প, সাহিত্য ইত্যাদি নানান বিষয় নিয়ে প্রতি সপ্তাহে প্রচারিত হয় একাধিক টিভি অনুষ্ঠান। NTV-তে দেখানো হয় আমাদের নিয়মিত সাপ্তাহিক হ্যালো আমেরিকা, RTV-তে প্রচারিত হয় যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক অনুষ্ঠান, দেশ টিভিতে দেখছেন VOA 60। এছাড়াও এসব অনুষ্ঠান আমাদের ফেসবুক ফ্যান পেজ এবং ইউটিউবেও নিয়মিত আপলোড করা হয়। আমাদের টিভি অনুষ্ঠান দেখুন, আপনার মতামত জানান।
কলকাতা থেকে সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী আমাদের তার রিপোর্টে বিস্তারিত জানিয়েছেন, আসুন আমরা শুনি।
দুর্গাপুজো নিয়ে কলকাতা হাইকোর্টের গতকালের রায় পুনর্বিবেচনার আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টেরই দ্বারস্থ হল ফোরাম ফর দুর্গোৎসব। কলকাতা 400টি পুজো কমিটির এই সংগঠন গতকালই বলেছিল হাইকোর্টের এই কঠোর বাধানিষেধ যাতে একটু শিথিল করা হয় তার জন্য তারা হাইকোর্টে যাবে। আজ ফোরাম ফর দুর্গোৎসব কলকাতা হাইকোর্টের সেই ডিভিশন বেঞ্চের কাছেই পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে, যেটি গতকাল সব পুজো মণ্ডপ পুরো দর্শক শূন্য করে সেগুলোকে কন্টেইনমেন্ট জোন এবং নো এন্ট্রি ঘোষণা করে শুধুমাত্র পাড়ার কিছু লোকের জন্য দুর্গাপুজোর অনুমতি দিয়েছে। ডিভিশন বেঞ্চ বলেছিল ভিড় নিয়ন্ত্রণ করে করোনা সংক্রমণের আশঙ্কা কমানোর জন্য এইভাবেই পুজো করতে হবে। কলকাতা সহ পশ্চিমবঙ্গের অধিকাংশ বাঙালি যখন হাইকোর্টের নির্দেশে স্বস্তির নিঃশ্বাস ফেলছে, তখন ফোরাম ফর দুর্গোৎসব বলছে দুর্গাপুজো একমাত্র এখানে বছরে একবারই হয়, পশ্চিমবঙ্গের আপামর বাঙালি এই কটা দিনের জন্য চেয়ে থাকেন, তাদের কথা ভেবে বিধিনিষেধ কিছুটা শিথিল করা হোক। এছাড়াও কলকাতায় প্রায় 80% দুর্গাপুজো অল্প জায়গার ভিতর হয়, কখনো গলিতে কখনো বা স্বল্প পরিসর পাড়ায়, সেখানে এতটা কঠোর নিয়মকানুন মেনে চলা খুবই কষ্টকর, তাহলে পুজো বন্ধ করে দিতে হয় এবং শেষ মুহূর্তে আদালতের এই রায় পুজোর উদ্যোক্তাদের খুবই অসুবিধের মধ্যে ফেলেছে। হাইকোর্টে আবেদনটি গ্রহণ করা হয়েছে, আগামীকাল এ বিষয়ে শুনানি হবে। তবে কলকাতার একটি প্রাচীন দুর্গাপুজো সংগঠক ক্লাব ফাল্গুনী সংঘ কিন্তু হাইকোর্টের এই রায়কে স্বাগত জানিয়েছে, কারণ এই রায় ঘোষণার আগে থেকে তারা নিজেরাই কঠোর ব্যবস্থা নিয়েছিল এবং দর্শকদের জন্য মণ্ডপের কাছাকাছি যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছিল। ফাল্গুনী সংঘের সম্পাদক সংযুক্তা মুখার্জি এ ব্যাপারে বলেন,
কালকে হাইকোর্টের রুলিংটা শুনে আমরা ফাল্গুনী সংঘে খুব খুশি, কারণ এই রুলসগুলো আমরা প্রথম থেকেই ঠিক করেছিলাম আমরা চালু করব। আর এখন যে আমরা হাইকোর্টের সাপোর্টটা পেয়ে গেছি, এর থেকে ভালো আর কিছু হয় না। এগুলোই আমরা প্রপারলি মেনটেন করব ফর দ্য কোভিড সেফটি অফ আওয়ার পাড়া।
আসলে পুজোর আয়োজক এবং সাধারণ মানুষের সচেতনতা থাকলে আদালতকে যে এই ধরনের নির্দেশ দিতে হয় না, ফাল্গুনী সংঘের সম্পাদক সংযুক্তা মুখার্জির কথাতেই তার প্রমাণ পাওয়া যায়। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
কলকাতা থেকে পরমাশিস ঘোষের প্রতিবেদনে তিনি বলেছেন,
ভারত চীন সীমান্তের লাদাখে উত্তেজনা তুঙ্গে, কাশ্মীরে প্রায় জঙ্গি সেনা সংঘর্ষে নিহত হচ্ছে একের পর এক উগ্রপন্থী, এদের মধ্যেই ভারতীয় বায়ুসেনা ঘাঁটিগুলিতে পাঠানকোটের মতো হামলা চালানোর পরিকল্পনা করেছে জৈশ ই মোহাম্মদ, এমনই খবরটা জানাচ্ছে ভারতের এক বেসরকারি সংবাদ সংস্থা। ভারতীয় গোয়েন্দা সূত্রের খবর, চলতি মাসের অক্টোবরেই রাজস্থানের সেনাঘাঁটিগুলিতে হামলা চালাতে পারে জৈশ ই জঙ্গিরা। এর পাশাপাশি দিল্লিতে হামলা চালানোর জন্য দায়িত্ব দেওয়া হয়েছে এক মাওলানাকে। এই মাওলানা আফগানিস্তানে জৈশ ই জঙ্গিদের সঙ্গে কাজ করেছে। ওই মাওলানাকে নিয়োগ করেছে পাক গুপ্তচর সংস্থা ISI। উল্লেখ করা যেতে পারে 2016 সালের 2রা জানুয়ারি পাঞ্জাবের পাঠানকোট বায়ুসেনা ঘাঁটিতে হামলা চালিয়েছিল পাক জঙ্গিরা। কয়েকদিন ধরে চোরাগুপ্ত লড়াইয়ে নিহত হয় বেশ কয়েকজন জঙ্গি। বর্তমানে পাকিস্তানে রয়েছে 40,000 জঙ্গি, এদের মধ্যে মাত্র 16 জনকে আন্তর্জাতিক জঙ্গি তকমা দিয়েছে রাষ্ট্রসংঘ। গোয়েন্দা সূত্রের খবর, এদের অনেকেই শীতের সময় LOC পার করে ভারতে ঢোকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরা জামাত উদ দাওয়া ও জৈশ ই মোহাম্মদের সদস্য। দুনিয়ায় এই দুই সংগঠন নিষিদ্ধ হলেও পাকিস্তানে এরা বহাল তবিয়াতে কাজ চালিয়ে যাচ্ছে বলেই ভারতীয় গোয়েন্দা সূত্রের খবর। পরমাশিস ঘোষরায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
চট্টগ্রাম সংবাদদাতা হাসান ফিরদৌসের একটি রিপোর্ট আমরা শুনি।
নিয়োগপত্র প্রদান, বেতন ভাতা বৃদ্ধি, খোরাকি ভাতা প্রদান, প্রভিডেন্ট ফান্ড গঠন, কর্মরত অবস্থায় শ্রমিকের মৃত্যু হলে তার পরিবারকে 10,00,000 টাকা ক্ষতিপূরণ প্রদান, নৌপথে সন্ত্রাস চাঁদাবাজি বন্ধসহ 15 দফা দাবিতে মঙ্গলবার ভোর থেকেই ধর্মঘট শুরু করেছে বাংলাদেশের নৌযান শ্রমিকরা। ধর্মঘটের কারণে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর এবং 16টি ঘাটে বন্ধ হয়ে গেছে মাদার ভেসেল থেকে পণ্য খালাস। বন্ধ রয়েছে সারা দেশের নৌপথে পণ্য পরিবহন। দাবি আদায় না হওয়া পর্যন্ত কাজে ফিরে না যাওয়ার কথা জানিয়েছেন ধর্মঘটি শ্রমিকরা।
দীর্ঘ কয়েকবার কর্মসূচি পালন করেছি, আমাদের একটাই দাবি ছিল খোরাকি ভাতার জন্য। আমাদের বর্তমানে যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে স্টাফেরা যে বেতন পায় এই বেতন দিয়ে খাওয়া দাওয়া কোনো রকমে চলে না। সেজন্য আমরা মালিকদের কাছে, সরকার মহোদয়ের কাছে সবসময় আমরা বলে আসছি যে আমাদের খোরাকির জন্য টাকা দেওয়ার জন্য।
যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না মানবে, এতক্ষণ পর্যন্ত আমরা কোনো অবস্থায় যে যে অবস্থায় আছে ওই অবস্থায় থাকবে, আমাদের কোনো কাজ করা হবে না।
তিন দিনবার আন্দোলনে গিয়েছিলাম, তো মালিক পক্ষ সরকার পক্ষের আশ্বাসের প্রেক্ষিতে আমরা ওই দাবির থেকে সরে আসছিলাম। তারা বসে আমাদের এই দাবিটা পূরণ করার জন্য আশ্বাস দিয়েছিল, বিধে আমরা তখন কর্মবিরতি প্রত্যাহার করেছিলাম।
এদিকে ধর্মঘটের কারণে চট্টগ্রাম বন্দরের 16টি ঘাটে আটকা পড়েছে পণ্যবাহী কয়েক হাজার লাইটার জাহাজ। ধর্মঘটের মতো কর্মসূচি আহ্বানের জন্য সরকার এবং জাহাজ মালিকদের দায়ী করছেন নৌযান শ্রমিক নেতৃবৃন্দ।
আমাদের চূড়ান্ত যে চুক্তি হয়েছে, আমাদের খাদ্য ভাতা মাস থেকে প্রদান করা হবে, আর যে সমস্ত দাবি, এই চুক্তির দাবিগুলো তারা কার্যকর করবে এটা কথা ছিল, কিন্তু মাস মাস পার হয়ে গেলেও আর সরকার এবং মালিকরা আমাদের সেই খাদ্য ভাতা বাস্তবায়ন করে নাই এবং অন্যান্য দাবি যে দাবিগুলো আছে সেগুলো বাস্তবায়ন করে নাই। ফলে আমরা বাধ্য হয়ে আবারও এই কর্মবিরতির মতো কর্মসূচি দিতে বাধ্য হয়েছি।
এদিকে করোনায় আর্থিক সংকটের কারণে নৌযান শ্রমিকদের খোরাকি ভাতা দেওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন জাহাজ মালিকরা।
করোনার পরিস্থিতিতে ব্যবসা এখন বিপর্যস্ত, জাহাজ মালিকরাও এই বিপর্যয়ের অংশগ্রহণ অবস্থায় এখন দিন পরিবাহিত করতেছে। এই অবস্থায় আমাদের খোরাকি ভাতা দেওয়া সম্ভব না। ব্যবসা কখনো যদি ভালো হয়ে যায়, আমাদের আমরা সচ্ছল হয়ে যাই, তখন আমরা স্টাফদেরকে দিতে কোনো আপত্তি করব না।
এর আগে একই দাবিতে গেল দেড় বছরে তিন দফা ধর্মঘট করেছে নৌযান শ্রমিকরা। এই অবস্থায় দেশের অর্থনীতির স্বার্থে দ্রুত সমস্যার সমাধান চান আমদানিকারক সহ ব্যবসায়ীরা। হাসান ফেরদৌস, ভয়েস অফ আমেরিকা, চট্টগ্রাম।
আনিস আহমেদ সাক্ষাৎকার ভিত্তিক একটি রিপোর্ট এখন আপনাদের জন্য শোনাচ্ছেন।
আজকে আমরা আলোচনা করব বিশ্ব খাদ্য কর্মসূচি কিংবা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, এবার নোবেল শান্তি পুরস্কার দেব, সেই সম্পর্কে বিশ্লেষণের জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ, যিনি জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে অর্থনীতি নিয়ে কাজ করেছেন, এশিয়ান উন্নয়ন ব্যাংকের সঙ্গে সম্পৃক্ত ছিলেন অর্থনীতিবিদ হিসেবে, তার সঙ্গে আমরা কথা বলব। ডক্টর মোহাম্মদ পারভেজ ইমদাদ, আপনাকে স্বাগত।
ধন্যবাদ জনাব।
প্রথমে আপনার কাছে জানতে চাইছি যে এই যে বিশ্ব খাদ্য কর্মসূচি নোবেল শান্তি পুরস্কার পেল, এর যথার্থতাটা কিভাবে বলা যায়, মানে কারণগুলো কি কি, এটা যদি বলেন।
ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম এবার নোবেল শান্তি পুরস্কার পাওয়াটি অত্যন্ত সময় উপযোগী, প্রাসঙ্গিক এবং তাৎপর্যপূর্ণ। বিশ্ব খাদ্য কার্যক্রম ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের নর্মাল যা তাদের যে মানে প্রোগ্রাম ছিল, তাদের যে মানে প্ল্যান অফ অ্যাকশন ছিল, সেটার পাশাপাশি তারা এবার মার্চ মাসে মিড টার্ম প্রোগ্রাম ফ্রেমওয়ার্ক তারা লঞ্চ করে বেসড অন থ্রি পিলার্স। এমার্জেন্সি ইন্টারভেনশন, যেখানে খাদ্যের প্রয়োজন হবে এমার্জেন্সি ইন্টারভেনশন তারা করতে পারবে। সাপোর্ট টু ন্যাশনাল প্রোটেকশন সিস্টেমস, এনহান্সড একটা সাপোর্ট বেস তারা তৈরি করেছে। অ্যান্ড ইম্প্রুভড বেসিক সার্ভিস ডেলিভারি, এটা তারা নিশ্চিত করবে। এই তিনটি পিলারের উপর বেস করে তাদের যে মিড টার্ম প্রোগ্রাম ফ্রেমওয়ার্ক, এটি এই কোভিডের সময় খাদ্য নিরাপত্তা নিশ্চিতে এবং হাঙ্গার রোধ করাতে একটি উল্লেখযোগ্য ভূমিকা। এটি এই উদ্যোগগুলো বিশ্বের দেশসমূহকে এবং আন্তর্জাতিক সংস্থাগুলোকে এই ব্যাপারে তাদের যে মানে প্রিপারেশন ছিল সেটাকে আরো দূর এগোতে সাহায্য করেছে এবং অ্যালার্ট করেছে অ্যাবাউট হাঙ্গার অ্যান্ড ফ্যামিন। আমরা জানি যে ট্র্যাডিশনালি গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সের বিশ্লেষণ অনুযায়ী হাঙ্গার যে সকল অঞ্চলে মানে কনফ্লিক্ট থাকে এবং এনভায়রনমেন্টালি ডিজাস্টার টোন অঞ্চলে সেখানে হাঙ্গারির সম্ভাবনা বেশি থাকে। তবে গ্লোবাল রিসেশন এবং ইকোনমিক আনসার্টিনিটির মধ্যে হাঙ্গারির রিস্ক ভীষণভাবে থাকতে পারে এবং সেক্ষেত্রে WFP অত্যন্ত সময় উপযোগী এবং উল্লেখযোগ্য তাদের মিড-টার্ম ফ্রেমওয়ার্কটি। এখানে আমি বলতে চাই যে তার সঙ্গে যারা তাদের যে তিনটা পিলার আছে তার সঙ্গে দেশগুলো সদস্য দেশসমূহ যদি এফিশিয়েন্ট ফুড ম্যানেজমেন্টটা কন্টিনিউ করে ইম্প্রুভ গভর্নেন্স এর মাধ্যমে সাপ্লাই ডিস্ট্রিবিউশন অ্যান্ড টু এনশিওর দ্য অ্যাক্সেসিবিলিটি তাহলে ইট উইল সার্টেনলি ওয়ার্ক ওয়েল। আমি এখানে আরেকটু বলতে চাইছি আনিসাম্মদ যে জাতিসংঘের এন্ড হাঙ্গার বা 2030 সঙ্গে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের সামঞ্জস্য আছে এবং সেটার দিকে আরও এখন দৃষ্টি আমার মনে হয় জাতিসংঘ দিচ্ছে। আমি প্রস্তাব করছি এখানে তিনটা জিনিস। একটা হচ্ছে যে ওয়ার্ল্ড হাঙ্গার ফোরাম যদি কোভিড উইকেন্ড হওয়ার পরে জাতিসংঘ আয়োজন করে, আরেকটা হচ্ছে গ্লোবাল কমিশন অন প্রিভেন্টিং হাঙ্গার, আরেকটা ইন্টারন্যাশনাল ফুড ব্যাংক। আমার মনে হয় যে ফুড সিকিউরিটি নিশ্চিত করতে এটি অত্যন্ত জরুরি। আরেকটা হচ্ছে গ্লোবাল ইনস্টিটিউট ফর ইনিশিয়েটিভস অ্যান্ড রিসার্চ অন হাঙ্গার অ্যান্ড ফ্যামিন প্রিভেনশন। যদি জাতিসংঘ ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম ইফ্রি এবং এফিওর সহযোগিতায় এই 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 ইনস্টিটিউশনাল দিকটা একটু দেখেন অনেক উপকার হবে। ধন্যবাদ।
তো বিশ্ব খাদ্য কর্মসূচি কি ধরনের ভূমিকা পালন করতে পারে খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে এবং খাদ্য নিরাপত্তার সঙ্গে শান্তির? কারণ বিশ্ব খাদ্য কর্মসূচি আমরা জানি শান্তি পুরস্কার পেয়েছে, তো এই শান্তির সঙ্গে খাদ্য নিরাপত্তার যোগসূত্রটা কোথায়?
আমরা সবাই জানি যে মানুষের মৌলিক চাহিদার মধ্যে খাদ্য সর্বাধিক, অন্ন বস্ত্র বাসস্থান। খাদ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ ফর সোশ্যাল স্টেবিলিটি অলসো, ফর সোশ্যাল পিস, অ্যান্ড অবভিয়াসলি ইটস এ প্রিরিকুইজিট ফর ডেভেলপমেন্ট। উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার জন্য খাদ্য নিরাপত্তা একটি শুধু নেসেসারি এলিমেন্ট নয়, এটি একটি শর্ত। এই ক্ষেত্রে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের যে ভূমিকা আগে ছিল, এবার প্যান্ডেমিকের সময় তারা প্রমাণ করেছে যে দে হ্যাভ রেসপন্ডেড, দে ওয়ার এবল টু রেসপন্ড ভেরি ফাস্ট, এবং তাদের যে মিড টার্ম প্রোগ্রাম ফ্রেমওয়ার্কটা এটি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের আমাদের যেটা এসডিজি আছে ইউএনের সেটার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং এমার্জেন্সি প্রয়োজন মিট করার জন্য ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের যে মানে প্রস্তুতি এবং তার যে অতি ত্বরিত গতিতে এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ, এই ক্ষেত্রে দেশ সদস্য দেশসমূহ এবং আন্তর্জাতিক সংস্থা সমূহের সঙ্গে সমন্বয়টা যদি পরবর্তীতে হয় তাহলে নিশ্চয়ই খাদ্য শান্তি স্থাপনে, শান্তি রক্ষায় এবং উন্নয়নে, সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নে খাদ্যের ভূমিকা সেটা সবসময় থাকবে।
বাহ, প্রসঙ্গত বাংলাদেশের বিষয়ে আসি। যখন কোভিড-19 শুরু হলো তখন এরকম একটা আশঙ্কা দেখা দিয়েছিল অনেকের মনে যে বাংলাদেশ হয়তো তীব্র খাদ্য সংকটে পড়বে। সৌভাগ্যবশত বাংলাদেশ তেমন কোনো সংকটে পড়েনি অন্তত এখনো পর্যন্ত। তো আপনি বাংলাদেশের এই খাদ্য পরিস্থিতিকে বর্তমানে কিভাবে বিশ্লেষণ করবেন?
দেখুন, আমরা সবাই জানি যে হিস্টোরিক্যালি যদি আমরা দেখি স্বাধীনতার পর থেকে কৃষি এবং খাদ্যের ক্ষেত্রে বাংলাদেশ অত্যন্ত সাকসেসফুল আমাদের অভিজ্ঞতা এবং আমরা একটি সাকসেস স্টোরি নট অনলি ফর এশিয়া, ফর দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড অলসো। মানে বাংলাদেশ হ্যাজ কনসিস্টেন্টলি বিন এবল টু ম্যানেজ তাদের খাদ্য প্রয়োজন এবং খাদ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে। এখন এবার কোভিডের আগে সরকার খাদ্য, কৃষি এবং কৃষি উৎপাদনের ক্ষেত্রে কৃষকদের অনেক ভূমিকা রয়েছে যারা সরাসরি সম্পৃক্ত কৃষির সঙ্গে, এবং খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে সরকারের ব্যবস্থা যথাযথ ছিল এবং কোভিডের পরে এ ব্যাপারে যথাযথ দৃষ্টি দেওয়া হয়েছে। এখন যে ক্ষেত্রেগুলা কন্টিনিউয়াসলি জোর দেওয়া দরকার সেটা হচ্ছে উন্নত ব্যবস্থাপনা, স্টোরেজ, ডিস্ট্রিবিউশন এবং অ্যাক্সেসিবিলিটি। ব্যাংকগুলোর মাধ্যমে সরকার যে স্টিমুলাস প্যাকেজ যেটা দিয়েছে তার মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠী এবং সামগ্রিকভাবে সকল স্তরের মানুষ যেন খাদ্যের অ্যাক্সেস মানে ভালো দামে যথাযথ মূল্যে ক্রয় ক্ষমতার মধ্যে এবং সহজ উপায়ে খাদ্যের অ্যাক্সেসটা যেন থাকে সেটা নিশ্চিত করার জন্য সরকার ব্যবস্থা অব্যাহত রেখেছে এবং আমার আমার মনে হয় এক্ষেত্রে বাংলাদেশ একটা এক্সাম্পল হিসাবে আছে। আরেকটা আমি বলি যে বাংলাদেশের খাদ্য এবং কৃষি অভিজ্ঞতা পৃথিবীর অনেক দেশের জন্য এখন অনেকটা উল্লেখযোগ্যভাবে অনুকরণীয় হতে পারে এবং আমাদের যে দুটা মেইন ড্রাইভার অফ গ্রোথ এখন আছে ওভারসিজ রেমিটেন্সেস এবং এক্সপোর্টস, সেই ক্ষেত্রে নতুন আমাদের যে ইকোনমিক ডাইভার্সিফিকেশন অর্থনৈতিক মানে বহুমুখীকরণের জন্য নতুন ড্রাইভার অফ গ্রোথ যদি আসে কৃষি, তার মধ্যে একটি আমাদের কৃষি অভিজ্ঞতা এবং কৃষি সফলতা একটি আরেকটি মানে ড্রাইভার অফ গ্রোথ হিসাবে আসতে পারে।
পরিশেষে খুব সংক্ষেপে জানতে চাই এক দেড় মিনিটের মধ্যে যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বলছে যে ভারতের তুলনায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে মাথাপিছু আয়ের ক্ষেত্রে এবং এই অবস্থা চলতে থাকলে ভারতে যেখানে এটি বিয়োগের খাতায় সূচক দাঁড়াবে বাংলাদেশের ক্ষেত্রে সেটা যোগের খাতায় দাঁড়াবে, এই বিষয়টিকে এই তুলনাটা কতটা যথার্থ সেটুকু যদি বলেন।
IMF এস্টিমেট অনুযায়ী বাংলাদেশের এবার GDP পার ক্যাপিটা 4.4% হবে এবং এটা ওয়ার্ল্ড ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এবং অন্যান্য উন্নয়ন প্রতিষ্ঠানের যে এস্টিমেট তার সঙ্গে অনেকটা সামঞ্জস্যপূর্ণ এবং এবার বাজেটে সরকারের পার ক্যাপিটা GDP এস্টিমেট পার ক্যাপিটা GDP গ্রোথ উইল বি 5.5%। বাংলাদেশ ইকোনমিক্যালি খুব ভালো করছে এবং সেদিক থেকে বিশেষ করে এইবার গ্রোথ রেটটা এই প্যান্ডেমিকের মধ্যেও ভালো থাকার কারণ হচ্ছে যে এক্সপোর্ট ভালো হয়েছে আমাদের এবং আমাদের ওভারসিজ রেমিটেন্সেরও মাত্রা অত্যন্ত সন্তোষজনক এবং ভালো। আর আমি আরেকটা জিনিস মনে করি যে সেভিংস এবং ইনভেস্টমেন্ট স্টেডি পর্যায়ে ছিল এবং সেটাও সন্তোষজনক আছে এবং আরো একটু স্টেডি পর্যায়ে আরো একটু সামনের দিকে আমাদের গ্রোথ সামনের দিকে এগুতে থাকবে। আরো আরেকটা জিনিস আমি মনে করি বাংলাদেশ এই ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার মধ্যে এগিয়ে আছে সব দেশের থেকে এবং ভারত এখানে পিছিয়েছে। ভারতের পিছাবার একটা কারণ হচ্ছে তাদের এক্সপোর্ট স্ট্যাগনেট করেছে ইন দ্য লাস্ট ইয়ার্স আর তাদের সেভিংস এন্ড ইনভেস্টমেন্ট রেশিও ডিক্লাইন করেছে, তো বাংলাদেশ সেক্ষেত্রে উল্লেখযোগ্য অবস্থানে, একটি ভালো অবস্থানে, সুদৃঢ় অবস্থানে।
ডক্টর পারভেজ ইমদাদ, আপনাকে অজস্র ধন্যবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের সুপ্রিয় শ্রোতা দর্শকদের যারা এতক্ষণ এই আলোচনা শুনলেন। আপনারা যেখানে থাকুন, যত দূরেই থাকুন, ভালো থাকুন এবং এই COVID-19 মৌসুমে অবশ্যই সুস্থ থাকুন।
আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি। অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ। আমি রুকিয়া হায়দার সবার শুভকামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington. 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 Washington.